জীবনবাণীর সকল শ্রোতাবন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা রাখি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করছেন। জীবনপথে চলতে গেলে মানুষ দুটি পথের সম্মুখীন হয়, প্রশস্ত ও সংকীর্ণ পথ। প্রশস্ত পথে রয়েছে আনন্দ ও উল্লাস, সংকীর্ণ পথে রয়েছে কষ্ট, সমস্যা, যন্ত্রণা। প্রশস্ত পথে জীবনের শেষে নিয়ে যায় অনন্ত মৃত্যু যন্ত্রণা, কিন্তু সংকীর্ণ পথে শেষে পাওয়া যায় অনন্ত জীবন ও অনন্ত আনন্দ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি সিদ্ধান্ত নিন কোন পথ আপনার জীবনের জন্য সঠিক। আপনি কি সিদ্ধান্ত গ্রহণে অপারগ? তাহলে জীবনবাণীর আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন ও আলোর পথে এগিয়ে যান। আপনার জন্য শুভ সংবাদ, এখন থেকে টেলিফোনের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোজ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ঈশ্বরের বাক্য থেকে পাঠ এবং আলোচনা করে শোনাব। এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে অথবা প্রভু যীশুখ্রিস্ট সম্পর্কে আপনি আরও জানতে চান, তবে নিশ্চয় করে আমাদেরকে লিখে জানান।
আমাদের ঠিকানা হল জীবনবাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আর আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। ইমেলের জন্য লিখুন bengalittv@radio882.com।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ইব্রীয়দের প্রতি পত্র তার 12 অধ্যায় থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে ১১ পদ পর্যন্ত আলোচনা করেছিলাম এই অধ্যায়, আজকের ১২ পদ থেকে আলোচনা শুরু করব। আসুন প্রথমে আমরা একসাথে কয়েকটি পদ পাঠ করি। ৪৪৮ পৃষ্ঠায় রয়েছে ইব্রিয়দের প্রতি পত্রের ১২ অধ্যায় ১২ পদ, যেখানে আমাদের পাঠের আরম্ভ। অতএব তোমরা শিথিল হস্ত ও অবশ হাঁটু সবল করো এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত করো, যেন যাহা খঞ্জ তা স্থানচ্যুত না হয় বরং সুস্থ হয়। সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভু দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়, পাছে তিক্ততার কোন মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়। পাছে কেউ ব্যভিচারী বা ধর্মবিরূপক হয়, যেমন এসেও সে তো একবারে খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। তোমরা তো জানো, তৎপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিল, অগ্রাহ্য হইল, কারণ সে মনোপরিবর্তনে স্থান পাইল না। লক্ষ্য করুন, আমি আবার পাঠ করছি। এখানে লেখা আছে, অতএব তোমরা শিথিল হস্ত ও অবশ হাঁটু সবল করো এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত করো, যেন যাহা খঞ্জ তা স্থানচ্যুত না হয় বরং সুস্থ হয়। সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতিরেকে কেহই প্রভু দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়, পাছে তিক্ততার কোন মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়। পাছে কেউ ব্যভিচারী বা ধর্মবিরূপক হয়, যেমন এসেও সে তো একবারে খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। তোমরা তো জানো, তৎপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিল, অগ্রাহ্য হইল, কারণ সে মনোপরিবর্তনে স্থান পাইল না। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। এ যাবৎকাল তুমি আমাদেরকে সুস্থতা দান করেছ, সুরক্ষা দান করেছ এবং সুন্দরভাবে পরিচালনা দান করেছ। আজকের এই সময় তোমার চরণতলে এসে আমরা তোমাকে ধন্যবাদ, তোমাকে প্রশংসা, তোমাকে গৌরব দান করি, কারণ তুমি তা পাবার একমাত্র উপযোগী ঈশ্বর। আজকের বিশেষ করে আমরা তোমার হাতে সমর্পিত হয়েছি, যেন প্রভু তোমার আলোয়ে, তোমার সৌন্দর্যে, তোমার আনন্দের মধ্যে আমরা যেন সর্বদা বিরাজ করতে পারি। আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের আত্মীয় প্রিয়জন, ভাই বোন, আমাদের প্রতিবাসীর জীবনে তোমার আশীর্বাদ দান করো, যেন আমরা সকলে মিলে তোমার প্রেমে, তোমার একতায়, তোমার ভক্তিতে আমরা যেন জীবন যাপন করতে পারি। তুমি জানো প্রভু যে আমরা দুর্বল, আমরা জাগতিক এবং সাংসারিক মানুষ, তাই তো প্রভু তোমার কাছে এসেছি, তোমার কাছ থেকে শক্তি, অনুগ্রহ, আশীর্বাদ লাভের জন্য। বিশেষ করে আজকে তোমার চরণতলে সমর্পিত হয়ে তোমার কাছে বিশেষ করে আমরা বলি, তুমি আমাদের প্রতি দয়া করো। তোমার বাক্য থেকে যখন আমরা পাঠ ও ধ্যান করি, তখন তুমি আমাদের সঙ্গে কথা বলো, আমাদের অযোগ্যতা তুমি ক্ষমা করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা আমরা শুধুমাত্র তোমাকে দান করে এ প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম। দয়া করে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ইব্রিয়দের প্রতি পত্র তার ১২ অধ্যায় ১২ পদ থেকে আলোচনা শুরু করেছি। আর ১২ পদে আমরা দেখেছি, লেখা আছে, অতএব তোমরা শিথিল হস্ত ও অবশ হাঁটু সবল করো। এই জন্য লেখক ইব্রিয়দেরকে তথা প্রকৃত বিশ্বাসী হবার জন্য আমাদেরকে, অর্থাৎ তাঁর সন্তানদেরকে, তাদের শিথিল হাত শক্ত করতে এবং অবশ হাঁটু দৃঢ় করতে শিক্ষা দিয়েছেন। ঈশ্বরের প্রেরিত অনুযোগ অনুশীলনের মধ্যে আমি কিভাবে আমার সহনশীলতাকে প্রয়োগ করছি সেটা একজন অলক্ষ্যে দেখে দৃষ্টি রেখেছেন। আপনারা আমার উপর এটা কি আপনি জানেন? অতএব ঈশ্বরের সামনে নত ও নম্র হয়ে আসুন, আমরা তাঁর প্রেরিত অনুযোগে ধৈর্য ধরি, সহ্য করি ও তাঁর দেওয়া শিক্ষায় সুশিক্ষিত হই। ১৩ পদে লক্ষ্য করুন, লেখা আছে, এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত করো, যেন যাহা খঞ্জ তা স্থানচ্যুত না হয় বরং সুস্থ হয়। লক্ষ্য করুন, আবার পাঠ করছি, এবং আপন আপন চরণের জন্য সরল পথ প্রস্তুত করো, যেন যাহা খঞ্জ তা স্থানচ্যুত না হয় বরং সুস্থ হয়। ঈশ্বর যেন চলার পথকে মসৃণ করেন, যেন যারা দেখবে সেই সব পথচারী দুর্বল ও খোঁড়া হলেও পড়ে গিয়ে আঘাত না পায় কিন্তু বলিষ্ঠ হয়ে ওঠে। আজ তারা ঈশ্বরের বচসা করে থাকে তাদের জীবনে ঈশ্বরের অনুযোগগুলোর জন্য। তারা বারবার ঈশ্বরকে দোষারোপ করে, ঈশ্বরের বিরুদ্ধে সমালোচনার পরিচয় দেয় ও ঈশ্বরের প্রকৃত সাক্ষী হয়ে দাঁড়াতে পারছে না। তারা যেন আপনাকে দেখে সুশিক্ষা লাভ করতে পারে। আপনার নিজের জীবনকে সুগঠিত করুন, যেন অন্যেরাও সুগঠিত হয়। ১৪ পদে আমরা দেখি শুরু হয়েছে শান্তিভাব ও সুচিতা সম্বন্ধে নিবেদন। সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতী রেখে কেহই প্রভুর দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহে হইতে বঞ্চিত হয়। লেখক আরও বলছেন, যেন সকলের সঙ্গে শান্তিতে থাকি এবং শুদ্ধ ও পবিত্র জীবনযাপন করি, কেননা পবিত্রতা বিহনে প্রভুর দর্শন পাওয়া যায় না। ঈশ্বরের দয়া থেকে যেন কেউ বঞ্চিত না হই সেই দিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। রোমিও তার ৫ অধ্যায় ১ পদে লেখা আছে, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। প্রভু যীশু নিজেই ধার্মিকতা। আমি বিশ্বাসসহ তাঁর সামনে এলে তিনি আমার মধ্যে তা দেবেন, তিনি আমাকে উৎসাহিত করেন। প্রিয় বন্ধু, এইভাবে শক্তি আহরণ করে আসুন, আমাদের খ্রিস্টীয় দৌড়ে জয়ী হই। এবারে আমরা বিশেষ করে ১৫ পদ থেকে যে বিষয় দেখব, আরেকটি অর্থাৎ ষষ্ঠ সতর্কবাণী, যা আমরা এই পুস্তকে দেখছি, এর আগে পঞ্চম দেখেছি, এবং ষষ্ঠ সতর্কবাণী সম্পর্কে আমরা এবারে দেখব ১৫ পদে। বিপদের সংকেত, অস্বীকার করার শাস্তির সতর্কবাণী। ঈশ্বরের সন্তানদের পরস্পর পরস্পরের প্রতি লক্ষ্য রাখতে হবে, যেন কেউ ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। আর আত্মিক জীবনকে মলিন বা কলুষিত করতে তিক্ততার স্বভাব বড়ই সহায়ক। তাই এই তিক্ততার কোনো অঙ্কুর বা তিক্ততার কোনো চারা যেন আমাদের মধ্যে গজিয়ে না ওঠে, সে বিষয় সতর্ক থাকতে হবে। কোনো মানুষের উপরে দৃষ্টি না রেখে একেবারে বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা প্রভু যীশুর প্রতি দৃষ্টি রাখতে হবে। ঈশ্বর দয়াধনে ধনবান ও দয়াতে মহান, তিনি চান তা আমাদের মধ্যে প্রদান করতে। তার অনুগ্রহের নিচে আসুন। একটা পচা আপেল যেমন পিপের মধ্যে সব আপেলকে নষ্ট করে ফেলে, তেমনি একটা তিক্ততার অনুভূতি মনের সমস্ত শান্তি, আত্মার সমস্ত উদ্দীপনাকে নষ্ট করে ফেলে। তাই লেখা আছে, তিক্ততার মূল পাছে আমাদের মধ্যে অঙ্কুরিত হয়, আমাদের মধ্যে উৎপীড়ন সৃষ্টি করে, কিংবা বহু মানুষের মধ্যে আবহাওয়াকে দূষিত করে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক করতে হবে বা সতর্ক থাকতে হবে। যে কোনো পরিস্থিতিতে ঈশ্বর আমাদের নিয়ে চলুন, আমরা যেন নীরবে সহ্য করি, তিক্ততার সৃষ্টি না করি। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমি লক্ষ্য করেছি কত পারিবারিক জীবনে, কত মণ্ডলিক জীবনে, কত ব্যক্তিগত জীবনে এই ছোট্ট তিক্ততা সমস্ত জীবনকে বা সমস্ত পরিবারকে বা সেই মণ্ডলীকে উৎপীড়ন করেছে, নষ্ট করেছে, নিরুৎসাহ করেছে, পিছিয়ে দিয়েছে। তাই আপনার জীবনে যখন তিক্ততা আসে, স্মরণ করুন ঈশ্বরের বাক্য, এবং সেই তিক্ততাকে ত্যাগ করুন, তার উপরে জয়লাভ করুন ঈশ্বরের শক্তিতে। আর তবেই দেখবেন আপনি বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হলে এই জগতে চলতে পারছেন। বারোর অধ্যায় থেকে আলোচনা করছি ইব্রীয় পত্রে, তার ১৬ এবং ১৭ পদে লেখা আছে, পাছে কেউ ব্যভিচারী বা ধর্মবিরূপক হয়, যেমন এসেও সে তো একবারে খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। তোমরা তো জানো তৎপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিলেও অগ্রাহ্য হইল, কারণ সে মনোপরিবর্তনে স্থান পাইল না। আবার পাঠ করছি, পাছে কেউ ব্যভিচারী বা ধর্মবিরূপক হয়, যেমন এসেও সে তো একবারে খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। তোমরা তো জানো তৎপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিলেও অগ্রাহ্য হইল, কারণ সে মনোপরিবর্তনে স্থান পাইল না। এখানে ১৬ থেকে ১৭ পদে যে ব্যভিচারের কথা বলা হয়েছে তা হল আত্মিক ব্যভিচার। এটি হল ঈশ্বর হতে ফিরে গিয়ে মাংসিকতায় আসক্ত হওয়া। আমরা বাইবেলের পুরাতন নিয়মে এসৌর ঘটনায় দেখি, যেমন তার জ্যেষ্ঠত্বের অধিকার সে বিক্রি করেছিল তার ভাই যাকবের কাছে, তাতে আত্মিকভাবেও জ্যেষ্ঠত্ব সে হারিয়ে ফেলেছিল। যদি সে এই জ্যেষ্ঠত্ব বিক্রি না করত, তবে মসিহের পূর্বপুরুষ হয়ে থাকত বা অব্রাহামের পরিবারের যাজকত্ব সে পেতে পারত। কিন্তু আমরা দেখি ঘটনায় যে এসুর সেই শ্রেষ্ঠত্ব ছোট ভাই যাকবের কাছে বিক্রি করে ফেলল, অর্থাৎ ওই জ্যেষ্ঠত্বকে তুচ্ছ জ্ঞান করল, তাই ওই আশীর্বাদ সে হারাল। কিন্তু যাকবের বংশে লেবিগোত্রতে যাজকত্ব এল। মসিহের পূর্বপুরুষ ওই যাকবের পুত্র যিহুদার গোত্রে হল। এসেও কিন্তু এ বিষয়ে কোনো আগ্রহই দেখায়নি। জ্যেষ্ঠত্বের অধিকারে কোনো আগ্রহ না থাকার দরুন এসব আশীর্বাদ সে হারাল। আর ধর্মবিরূপক বলতে ঈশ্বর ও তাঁর মন্দিরের প্রতিপক্ষ বা ওই দুইয়ের বিরুদ্ধাচারীকে বুঝায়। তার মানে ওই এসয়ের মধ্যে ঈশ্বরবিহীনতার ভাব ছিল, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক রাখা, তাঁর জন্য কোনো কাজ করা, সেই ব্যাপারে কোনো উদ্যোগ পোষণ করার প্রয়োজন এসেও মনে করেনি। তাই সে সামান্য এক বাটি ডালের জন্য সমস্ত জ্যেষ্ঠত্বের অধিকারকে, অর্থাৎ সেই অমূল্য সম্পদকে, সেই মহামূল্যবান আশীর্বাদকে সে বিক্রি করে দিল। আজও আমাদের মধ্যে আমরা অনেকে আছি যারা আজও মদ, জুয়া, মাংসিক আনন্দ অভিলাষ, অসততা ইত্যাদির কাছে, অর্থ, মিথ্যা, জাগতিক বড় পদাধিকারের কাছে নিজ নিজ আত্মাকে বিক্রি করে দিচ্ছে। এ হল ঈশ্বরকে ও তাঁর সত্যকে অস্বীকার করা। ঈশ্বরের সন্তানের এইভাবে ঈশ্বরকে অস্বীকার করার বিপদ ভয়ানক। হয় আমাদেরকে তাঁর সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক রেখে চলতে হবে, না হয় সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। আমাদের মাঝামাঝি পথে স্থির হয়ে থাকা, যেন না শীতল না উত্তপ্ত এমন একটা অবস্থায় বাস করা ঈশ্বর ঘৃণা করেন। দিনে দিনে আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করে তুলতে হবে। আমরা দেখি ঘটনায় কি হল। পুরাতন নিয়মে এসেও পরে নিজের অবস্থা জানবার পর আপন পিতা ইশাকের কাছে কেঁদে পড়লেন, ও আশীর্বাদ ফিরে পাওয়ার তার আর কোনো উপায় ছিল না। এইভাবে এসেওর মতন যেন আমরা ঈশ্বরের বিষয় নিষ্প্রিয় না হই, একদিন কাঁদলেও আমাদের কাছে আর সেই সুযোগ ফিরে আসবে না। আপনার জীবনের যে অমূল্য সময় চলে যাচ্ছে, আপনি খ্রিস্টবিহীন এবং খ্রিস্টের কার্য থেকে যে নিজেকে সরিয়ে রাখেন, তা আপনার জীবনে দুঃখই আনবে। কিন্তু তাঁর কাজের মধ্যে, তাঁর সেবার মধ্যে, তাঁর আরাধনার মধ্যে যে আনন্দ, তাই জগৎ দিতে পারে না। এ বিষয় মনে রেখে আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা দেখি যে এরপরের যে অংশ রয়েছে, যে বিষয় আমরা দেখব, তা লেখা আছে 18 পদে, কারণ তোমরা সেই স্পৃশ্য ও অগ্নিতে প্রজ্জ্বলিত পর্বত, কৃষ্ণবর্ণ মেঘ, অন্ধকার, ঝড়, তুরিধ্বনি ও বাক্যের শব্দ, এই সকলের নিকটে উপস্থিত হও নাই। লেখক বলছেন যে সিনয় পর্বতে মোশেকে 10 আজ্ঞা দেবার সময় ইসরায়েলীয়রা একটা ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হয়েছিল। প্রগাঢ় অন্ধকার, ঘন কালো মেঘ, ঝড়, তুরির আওয়াজ আর আগুনের ভয়ঙ্করতায় ঢাকা পর্বত ইত্যাদি, আর তার সঙ্গে ছিল বাক্যের শব্দ। পঞ্চসপ্তমীর দিনে আমরা দেখি 3,000 ব্যক্তি মণ্ডলীভুক্ত হল, যেখানে পুরাতন নিয়মের সময় যাত্রা পুস্তক তার 32 অধ্যায় পাই। সিনয় পর্বতের তলায় ঈশ্বরের বিধি ব্যবস্থা প্রদত্ত হওয়ার সময় 3,000 ব্যক্তি মারা পড়েছিল। তাই যাত্রা পুস্তক 20 অধ্যায় 19 পদে দেখি লেখা আছে এখানে, তুমি আমাদের সহিত কথা বলো, আমরা শুনিব, কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন, পাছে আমরা মারা পড়ি। ইসরায়েলরা কি ভয় পেয়ে গিয়েছিল মোশির উদ্দেশ্যে সেই কথা বলেছিল। এখন ইব্রীয়দের উদ্দেশ্যে লেখক বলছেন, তোমরা সেই পুরানো নিয়মের সিনয় পর্বত থেকে আলাদা অন্য আর এক পর্বতের কাছে এসো, তোমাদের সেখানে ফিরে যাওয়ার দরকার নেই, অর্থাৎ সেই ব্যবস্থা রীতিনীতির দিকে ফিরে যাওয়ার প্রয়োজন নেই, সেগুলোকে আমরা পেছনে ফেলে এসেছি। ঈশ্বরের কঠোর নির্দেশ নড়চড় হলে ঈশ্বর আক্রমণও করতে পারতেন। যাত্রা পুস্তক 19 অধ্যায় আমরা সেই বিষয় দেখতে পাই। সুতরাং এখনও ইব্রীয়দের জন্য আর কোনো বিশেষ পর্ব পালন বা বলি উৎসর্গীকরণের দরকার নেই। তবে কি করার আছে? লেখক সে বিষয় বলছেন পরের পদে, 19 পদ থেকে 22 পদে। 19 পদে বলেছেন, সেই শব্দ যাহারা শুনিয়াছিল তাহারা প্রার্থনা করিয়াছিল যেন তাহাদের কাছে আর কথা বলা না হয়। আর দেখি এখানে বলা হচ্ছে, পুরাতন নিয়মে সেই দিনে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর, ভয়াবহ তুরিধ্বনি মানুষের এত ভীত সন্ত্রস্ত করে তুলেছিল যে তারা ঈশ্বরকে নীরব হতে অনুনয় করেছিলেন মোশির কাছে। 20 পদে লেখা আছে, কারণ এই আজ্ঞা তারা সহ্য করিতে পারিল না, যদি কোনো পশু পর্বত স্পর্শ করে তবে সেও প্রস্তরাঘাতে হত হইবে। এখানে বলা হচ্ছে, সেই দিনে সেই কঠোর নির্দেশের কথা, যদি কোনো পশু সেই পর্বত স্পর্শ করে তবে সে মারা পড়বে। ইসরায়েল সন্তানেরা এই কাঠিন্য সহ্য করতে পারল না। 21 পদে লেখা আছে, এবং সেই দর্শন এমন ভয়ঙ্কর ছিল যে মোশি কইলেন, আমি নিতান্তই ভীত কম্পিত হইতেছি। ওই দিন ওই দৃশ্য দেখে মোশি নিজেই ভয়ে কাঁপছিলেন। এসব থেকে বোঝা যায় পুরাতন নিয়মের সময় ধর্মীয় বিষয় কত কঠোর ও ভয়ঙ্কর ছিল। একটা ছোট্ট পশুকে বারবার বলিরূপে উৎসর্গীকৃত হতে হতো, কারণ কোনো একবারের বলি উৎসর্গীকরণ মানুষকে উদ্ধার করতে বা পাপ থেকে মুক্তি দিতে সমর্থ হতো না। ব্যবস্থা বা ঈশ্বরের নিয়ম তাদেরকে দোষী করত। কিন্তু সিয়ন পর্বত, জিরুসালেম, দাউদের নগরে, রাজা দাউদের প্রাসাদ সেখানে অবস্থিত ছিল, সেখানে তিনি কবরপ্রাপ্ত হলেন। সিয়ন দাউদ রাজার প্রিয় স্থান, বিশ্বাসীদের উপর অত্যাচার এই জগতস্থ জিরুসালেমে হলেও লেখক তাদের, অর্থাৎ ওইসব জিহুদি খ্রিস্ট বিশ্বাসীদেরকে আশ্বাস ও সান্ত্বনা প্রদান করছেন যে জীবন্ত ঈশ্বরেরও এক নগরী যে স্বর্গীয় জিরুসালেম, তা আনন্দময় দূতগণের সমাবেশের স্থান, সেই প্রকৃত সিয়ন পর্বত। সেখানেই প্রথম খ্রিস্ট বিশ্বাসীরা উপস্থিত হয়েছে। এখন আর সেই পুরাতন নিয়মের সেই দাউদ রাজার জিরুসালেম নগরেই তাদের লক্ষ্য নয়। প্রকাশিত বাক্যে একে নতুন জিরুসালেম বলে অভিহিত করেছেন, তা হল জীবন্ত ঈশ্বরের চিরস্থায়ী নগরী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি আমার ভবিষ্যতের ঠিকানা হিসাবে রাস্তার নাম বা কোনো নম্বর বলতে পাচ্ছি না বটে, তবে এটা জানি যে আমার ভবিষ্যতের ঠিকানা হলো সেই নতুন জিরুসালেম। ঈশ্বরের অনুগ্রহে এখানে আমি যেতে সমর্থ হয়েছি। আমরা খ্রিস্টেতে ব্যবস্থা থেকে অনেক মহান উত্তম কিছু পেয়েছি, যা জিহুদিরা ব্যবস্থা পালনে পেতে সমর্থ হয়নি। আমরা ধন্য যে আমরা খ্রিস্টের সেই অনুগ্রহের যুগে পবিত্র আত্মার প্রেরণা ও চালনায় চলবার সুযোগ পাচ্ছি। এর জন্য সাময়িক ক্লেশ যা ইহকালে আমাদের ভোগ করতে হচ্ছে সে সবের অবসান ঘটবে সেই দিন, যেদিন আমরা সেখানে আমাদের প্রিয় প্রভুর সঙ্গে মিলতে পারব, অনন্তকাল তার সঙ্গে বসবাস করব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আসুন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই, যেন ঈশ্বর আমাদেরকে যে সাবধান বাণী এবং যে উৎসাহ তার বাক্যের মধ্যে দিয়ে দান করেছেন, উভয় বিষয়কে লক্ষ্য রেখে আমরা যেন এগিয়ে চলতে পারি। আসুন প্রভুর হাতে সমর্পিত হই, প্রার্থনা করি। মঙ্গলের আকর ঈশ্বর, আরেকটি বার আমরা তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের কত ভালোবেসেছ। তাই তো তুমি তোমার একজাত প্রিয় পুত্র প্রভু যীশুকে এই জগতে প্রেরণ করেছিলে, যার প্রায়শ্চিত্তজনক সেই কালভেরি ক্রুশের মৃত্যু আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের জন্য তোমার পবিত্র আত্মাকে প্রেরণ করেছ, যিনি আমাদের সকল সত্যে নিয়ে যান এবং সকল পরীক্ষা প্রলোভনের মধ্যে আমাদেরকে সুরক্ষা করেন। আমরা তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রেম, তোমার অনুগ্রহ ও আশীর্বাদ আমাদের সহবর্তী। তুমি আমাদের প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো, তোমার সেই দয়ার কথা স্মরণ করে বিশ্বস্তভাবে জীবন পথে এগোতে সাহায্য করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা আমরা শুধুমাত্র তোমাকে দান করে এ প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম। দয়া করে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ প্রভুর দাস আচার্য সরোশ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে প্রভুর বাক্য শুনছিলেন। আপনি হয়তো কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেছেন, অথবা সমস্যার সমাধান না হওয়ার জন্য চিন্তিত, অথবা আপনি চাইছেন প্রার্থনা ও ঈশ্বরীয় পরিচালনা, আপনি আমাদের কাছে জানাতে পারেন। আমরা আপনার জন্য প্রার্থনা করতে উৎসাহী। আমাদের ফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। ইমেলের জন্য লিখুন bengalittv@radio882.com। আমাদের ঠিকানা হল জীবনবাণী পোস্টবক্স নম্বর 16925 কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী জিপিও বক্স নম্বর 87 শিলিগুড়ি 1। ঘড়ি কাটা এগিয়ে চলেছে, সময় শেষ। আশি বন্ধু, নমস্কার।